13 اپریل 2018 ترجمان کابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ ارجمار پورے مدرسے عظیم الشان بیان جاتے ہمارے جیون جاترار ماپکاٹھی اور مذہب و تقلید بشے اتنت گروتوپورن آلوچنا کرچن یہ انشٹی جدیو آلاد دیا ہوا ہے پورن مجلسٹی ایکساتھے پیش کرا ہل
সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার দশ 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 যাদের পড়া হয়নি পড়ে নিন আলহামদুলিল্লাহ আল্লাহ চল চল
فرمایا کہ اب تعالیٰ تک پہنچنے کا یہی راستہ ہے کہ اخلاق رذیلہ جاتے رہیں، حمیدہ پیدا ہو جائیں، معاصی چھوٹ جائیں، طاعت کی توفیق ہو جاوے، غفلت من اللہ جاتی رہے اور توجہ کی اللہ پیدا ہو جاوے.
اردو پڑھو پھر بنگلہ پڑھو دونوں بھاشا پڑھو حضرت تھانویر مضمون جیتا سیٹا سنا پھر تمہارا انواد سنا.
فرمائے کہ حق تعالی تک پہنچنے کا یہی راستہ ہے.
ارے بھائی یہ انیک لوگ آسلو کالو کالو ہمارے خان کا ہے تو یہ گلو ات فرسا ہوتی ہم چنتا کری جو بہار کی عجیب معاملہ ہمارے خان کے انیک لوگ آسے کالو کالو کن جانی فرسا ہو جائے پرشو دن ہمارے جلسہ چل سائنس لیبورٹری مسجد ایک دوست بہو پرانا مولانا رفیق جی موئن کے دیکھو نا
جی
عجیب معاملہ جی خوبی جم کالو ایک مانس چل تال ملے ہمارے مولانا صاحب ہوئے ماشاء اللہ مدرسار حضور خانقاہ جاتایات رکھے اتنا فرسا ہوئے ایکدم آشچر ہو گلام جو بوڑھا ہوئے مانس دھیرے دھیرے اور سادا مانسو کالو ہے کنٹ وہ اتدن اور فرسا ہو گیا بولم بےپار کی بےپار کے جیجاس کرار پر اور فرسا ہوتے مانی خوشی چوری ہاستے نا اور فرسا ہوتے آج ہمارے مولانا رفیق جہاں یہ آسے پرتم پرتم ایسا کالو چل جو ماشاء اللہ خوب کالو جتھا جتھ کنٹ الحمد للہ پھر دھیرے 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 فرسا ہو گیا ہمارے خانقاہ کئیک بےپار آپ ایک ہل جو کالو کالو مانس جو گلی کن جانی فرسا ہو جائے ماشاء اللہ اور اسوستھ شرینی لوک آپ کئے دن پر سوستھ سبل ہو جائے ماشاء اللہ اور ایک بےپار آٹا بولب کی نا جھامل سیٹا ہل یہ خانقاہ جا تھا ایک دو بچر تھکلے ادھر پچھنے مانس پڑے جائے ٹارگیٹ کرے جو پہ چپ چاپ تاکہ گوپنے کاؤ کے بولے ہمار خیال ہل ہمار میے آسے আজীব ঝামেলা। এই তিন বিষয় এখানে আমি বছরকে বছর দেখতেছি। যাই হোক, সবটাই তো ভালো, খারাপ তো কোনোটা না। আল্লাহ আমাদের মেহরবানি করেন। এ তো মজার কথা, তাই বললাম। একদমই নাক মুখ বন্ধ করে বসে থাকা তো ঠিক না। এত লম্বা সময় বসতে 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 পরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মাঝে মাঝে রসিকতা করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম খাইতেছিলেন খেজুর, হযরত আলীও খাইতেছিলেন। হযরত আলী আলীর মতো খান, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তো রসুল সাল্লাহ সাল্লামের মতো খাইতেছিলেন। হযরত আলী আর ওদিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায় খেয়াল দানা যেগুলো হযরত আলীর সামনে রাখতেছিলেন। কথা বুঝেন নাই? কিছুক্ষণ খাওয়ার পরে পরে বললেন, আলী তোমার ওখানে দানা এতগুলি, মানে তুমি এতগুলি খাইছো, এটা শুনতেছেন? প্রিয় বন্ধুরা, খায়া নিজের কাছে রাখেন না, ওইদিকে ওনার হযরত আলীর ওখানে রেখে দিয়েছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা জানতেন, যে প্রাণময় রসিকতা, প্রাণময় রসিকতা। চলো ভাই, আমি যখন বললাম যে আমাদের খানকে কালো মানুষরা ফর্সা হয়, তো মাওলানা রেজওয়ান শরম পেতেছিল যে আমার ব্যাপারে কোনো মন্তব্য আসে কিনা।
فرمایا کہ حق تعالی تک پہنچنے کا یہی راستہ ہے کہ اخلاق رذیلہ جاتے رہیں، حمیدہ پیدا ہو جائیں، معاصی چھوٹ جائیں، طاعت کی توفیق ہو جاوے، غفلت من اللہ جاتی رہے اور توجہ الی اللہ پیدا ہو جاوے۔ حضرت ثانوی نور اللہ مرقدہ بولین، اللہ پرجنت پوچھار اٹائی راستہ، যে খারাপ অভ্যাসগুলো দূর হয়ে যায়, ভালো অভ্যাস ভালো গুণাবলী পয়দা হয়ে যায়, গুণাখাতা ছুটে যায়, আল্লাহর আনুগত্য ও ইবাদতের তৌফিক হয়ে যায়, আল্লাহ থেকে উদাসীন থাকা আল্লাহকে ভুলে থাকার অবস্থা দূর হয়ে যায়, আল্লাহর দিকে মনোযোগ স্থির হয়ে
যায়। না ভাই, সুবহানাল্লাহ, এমন কথা যে একটা বাণী হযরত হাকিমের উম্মতের, এর উপরে যে আমল করবে নিঃসন্দেহে সে ওলি আল্লাহ হয়ে যাবে। আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা মানে আল্লাহর ওলি হওয়ার রাস্তা। আল্লাহর ওলি হওয়ার জন্য এক কথাই যথেষ্ট, আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করে। স্বর্ণের দোকানে যে সকল মানুষ ঘুরে না, এই বিশাল স্বর্ণের মার্কেট ঘুরে 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 পরে ওখান থেকে কিছু না কিছু নিয়ে আসে, কথা বুঝেন নাই? আর যদি সে কিছু নিলই তাহলে তো মাশাআল্লাহ, ঘরে তার সম্পদ এসে গেল। যদি কিছু নাই বা কিনলো, অন্ত স্বর্ণ দেখে তো আসলো। হ্যাঁ, অনেকের কপালে স্বর্ণ দেখারও তৌফিক হয় না। এই হাজার হাজার মন স্বর্ণ কে দেখে? পয়সা দিয়ে কিনা দেখা যাবে? মার্কেটে গেলে তখন দেখা যায়। আল্লাহওয়ালাদের মজলিসে মাহফিলে গেলে এক তো ওই সম্পত্তি তার নসিব হয়ে যায়, আর যদি এমনটা নাই হলো তো আল্লাহওয়ালাদের কাছে কি অমূল্য সম্পদ, সারা জাহানের সোনা রূপা এবং মণি মুক্তা হীরা কাঞ্চনের চেয়ে লাখ কোটি গুণ বেশি দামি সম্পদ আল্লাহওয়ালাদের নিকট মজুদ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ভারত মহাদেশের শীর্ষস্থানীয় এক আলেম দ্বীন এবং মহাদ্দেশ ছিলেন। তিনি বলতেন যে কোন আল্লাহর উলির পায়ের তলার ধুলা রাজা বাদশাহদের রাজমুকুটে খচিত হীরা কাঞ্চন থেকেও বেশি দাম, তাই না? কেসা মহামেলা। এজন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা জুড়ে থাকে যত্নের সাথে, তো তাদের জীবনটা এই সম্পদে সম্পদে পরিপূর্ণ হইতে থাকে, পুরো জীবনটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সযত্নে যদি মানুষ আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকে। চলো
ফরমায়া কে মানে বহু দফা তলাবা সে আর আম তোর সে লোগো সে কহা হে কি দো বাতো পর পুখতা হো যাও, মে জিম্মা লেতা হুঁ উসূল ইলাল্লাহ কা, এক গুনাহো সে বচনা দূসরে কম বোলনা আর থোড়ি খলওয়াত জিক্র ফিকির কে লিয়ে। হাকিম উল উম্মত হযরত থানবী নওয়ারাল্লাহ মারকাতাহু বলেন, আমি অনেকবার ছাত্রদেরকে লক্ষ্য করে এবং বহুবার সাধারণ মানুষদেরকে বলেছি যে তোমরা দুইটা বিষয়ের উপরে মজবুত হও, মজবুতির সাথে দৃঢ়ভাবে দুইটা বিষয়কে ধরো, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এক হলো সকল গুনাহ থেকে বাঁচা, আর দ্বিতীয় হলো কথা কম বলা, আর অল্প কিছু নির্জনতা আল্লাহর জিকিরের জন্য,
অল্প সময়ের নির্জনতা জিকিরের সাথে। ওয়াহ ওয়াহ ওয়াহ, গুনাহ থেকে বাঁচা এক জিনিস, আল্লাহর কসম যে মানুষ গুনাহ থেকে বাঁচতে থাকে সে নূরের প্রচন্ড ঝড়ের কারণে তুফানের কারণে নিজে অনুভব করে যে আমার হৃদয় কত ফর্সা, কত আলোকদীপ্ত। হ্যাঁ, গুনাহ থেকে মুক্ত মানুষের আত্মা একদমই আলোর ভান্ডারে পরিণত হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা হিম্মত করব গুনাহ থেকে বাঁচার জন্য, সব গুনাহ থেকে বাঁচার হিম্মত করি ইনশাআল্লাহ তাআলা। কিছু লোকের এই অভ্যাস আমি ভীষণ মানে আশ্চর্যান্বিত হইলাম যে কিছু লোক সারা জীবন ওয়াজ শুনল খানকাতে যে নজর হেফাজত করলে এত বড় কিছু হওয়া যায়, নজর হেফাজত করলে এবং এই হারাম খায়েশাতের গুনাহ থেকে বাঁচলে এসা এসা হয়, এত বড় হয় মানুষ। আচ্ছা ঠিক আছে, ওই গুনাহ থেকে বাঁচে ঠিক মতো, নজর খারাপ করে না এবং পর্দা করে, কিন্তু দিন রাত মানুষের সঙ্গে ঝগড়া, দিন রাত লোকদের সঙ্গে ঝগড়া ফাসাদে লিপ্ত। আর একটা হলো ওর বিরুদ্ধে কথা বলা, ওর বিরুদ্ধে কথা বলা, ওর বিরুদ্ধে কথা বলা, ওর দোষ বলা, ওর দোষ বলা, ওর দোষ বলা, এবং শুধু এই না, মিটিং সিটিং করে বলতে থাকা, এ কি মনুষ্যত্ব এটা? যে কোরআনে যেখানে রব্বুল আলামিন বলছেন যে বলা ইয়াক্তাব বাযুকুম বাযা, যে তোমরা একজন আরেকজনের বদনাম করবা না তার পিছনে, কি কথা বুঝুন নাই? পিছনে বদনাম করা এটাও খারাপ জিনিস, আর সামনে বলে তাহলে তো তাকে তার সম্মানে আঘাত করা হলো, সেটাও খারাপ জিনিস, কোনটাই করা যাবে না। এজন্য সব ধরনের গুনাহ থেকে বিরত থাকাই মানুষের কাজ। মানুষ বলেই তাকে যে সব দোষ ত্রুটি থেকে নিজেকে মুক্ত রাখার জন্য সর্বদা ফিকির রাখে, ফিকির রাখে, এই তাকে মানুষ বলে। পশু বুঝেই না যে এটা ভালো না মন্দ, কি সুন্দর খেলে আমাদের ওই যে জামে হাকিমুল উম্মতের ওখানে যেখানে আমাদের ভবন নির্মাণ হচ্ছে না, দুইটা কুকুর থাকে ওইখানে, দুইটা মিলে এমন খেলা খেলে যে একদম মানুষের দৃষ্টি কেড়ে নিয়ে যায়, ধুম খেলা খেলে। কুকুর এরকম খেলতে জানে আমি জীবনে প্রথম দেখলাম, কি কথা বুঝেন নাই? দুইজনে মিলে লম্বা খেলে, খুব মজা করে দুইজনে। আর এর মধ্যে খানা আসলো, খাবার আসছে, খাবার এক জায়গায় দিলে আরেকটা যখন গিয়ে ওই পাশে দাঁড়ায়, হুম এমন ধমক দেখ, খবর আছে তোর যদি এদিকে মুখ দেস, আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর যদি মুখ দিল তো খাওন থুয়া ওরে হামলা, কামড়া কামড়ি শুরু হয়ে গেল, কি এটা? এই কুকুরের স্বভাব কি মানুষের মধ্যে থাকা উচিত? হ্যাঁ, আল্লাহ পাক তো আমাদেরকে মানুষ বানাইছেন, পশু বানান নাই। আমার পীর ও মুর্শিদ রহমতুল্লাহ আলাই একবার কি সংক্ষিপ্ত নসিহত করলেন, কিন্তু কিন্তু কতটা ভারী নসিহত। তিনি বললেন যে আল্লাহ তাআলা নে হামে ইনসান বানায়া হ্যায়, জানওয়ার নহীঁ বানায়া, ইনসানো কি তরহ সে রহনা চাহিয়ে। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছেন, পশু তো বানান নাই, এজন্য আমাদেরকে মানুষের মতো থাকা উচিত, মানুষের মতো জীবনযাপন করা উচিত। ঝগড়া ফাসাদ কামড়া কামড়ি, অমুকের দোষ বলা, অমুককে অমুককে অপমান করা, এগুলো কেন? এর থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে। চলো চলো শেষ, ঠিক আছে। আজকে তুমি একাই না? ও আচ্ছা, মাওলানা আছেন সিলেটি হুজুর। সিলেটি হুজুরই নি সিলেট বলার নাকি সিলেটকে সিলট বলে সত্য এটা নাকি? লুতুর রহমান সিলট বলে ও আগে নাকি বলতো, এখন বলেন? ঠিক আছে সিলট। এক এক জায়গার ভাষার এক এক রকম মজা, বড় আজব লাগে। এরকম যদি দুই বউ কারো থাকে, না চারটা বউ, যদি চারটা বউ যদি কারো থাকে একই হাজি সাহেবের বা একই হুজুরের অথবা একই সাইকুল হাদিসের চারটা বউ, একটা নোয়াখালীর ভাষায় কথা কয়, আর কতক্ষণ নোয়াখালীর ভাষা শুনে কি খুশি, পূর্তিতে একদম বস। এর মধ্যে আরেকটা বলল যে এই তুই থাম, ওইটা চিটাঙ্গের ভাষা আরম্ভ করলো আরেক বউ। কি কথা বলছেন না, দুইটা হলো না, তিন নম্বরটা সিলেটি। ওর পরে বললো যে এখন আমার সিরিয়াল, ও সিলেটি ভাষা আরম্ভ করলো, হলো তিনজন। তারপরে চার নম্বরটা বরিশালের। সে এখন বললো কি যে হনস মোরে কইতে দে, আজব মামলা। মানে আশ্চর্য, এক এক এলাকায় যাই এক এক ভাষা আজিব আজিব, কত ভাষার এক এক ভাষাতে আল্লাহ পাক কত মজা রাখছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবগুলো মানুষের ভাষা একরকম বানাইতে পারতেন না, আর না হলে ইন্টারন্যাশনাল ভাবে চার পাঁচটা দশটা ভাষা রাখতেন, এতেই মানুষ কথা বলত। কিন্তু আল্লাহ পাকের পছন্দ হয়েছে তোরা নানান ভাবে বল, আমি শুনে খুশি হই, তাই না? এবং কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন পরিষ্কার ভাষায় যে তোমাদের রঙের বিভিন্নতা এবং ভাষার বিভিন্নতার মধ্যে আমার নিদর্শন মজুদ। আশ্চর্য যে কাছাকাছি এই অল্প একটু এক গ্রামের এই মাথা ওই মাথার পার্থক্য দেখা যায় ভাষার বিভিন্নতা, এরকম হয় না? তো এটা কি ব্যাপার আমরা কোন সময় খেয়ালই করি না। অথচ কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন এটা আমি ঘটাইছি, আমি ঘটাইছি পৃথিবীতে নানা রকমের রকমারি সৌন্দর্য আমি সৃষ্টি করছি, আমি তৈরি করছি, তোমাদের দায়িত্ব দিলে তোমরা সবাই মিলে সিদ্ধান্ত নিতে। এই নানান কথা না, এক ভাষায় কথা বলবো আমরা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বাহ বাহ, তোমরা তো এই কাজ করতা, কিন্তু আমি রব্বুল আলামিন এটা করছি, তোরা নানান রকম বলবি আমি দেখবো এবং শুনবো, এটা আমি করছি আমি ঘটাইছি, আমার কুদরতের প্রকাশ, আমি স্রষ্টা, আমার সৃষ্টি রহস্যের প্রকাশ এখানে নিদর্শনগুলো রব্বুল আলামিনের। এই জন্য খালি নোয়াখালী চিটাং সিলেটের ভাষা বরিশালের ভাষা শুনেই ভাষা শুনলাম খালি কানে মজা লাগলো না, রুহেও যেন মজা লাগে সেটার খেয়াল রাখা চাই, রুহেও যেন মজা লাগে। যেটা আমার রব্বুল আলামিন ভাষার এই বিভিন্নতা আমার রবের সে নিদর্শন, এটা মহান রব্বুল আলামিনের সৃষ্টি রহস্য, এগুলো সৃষ্টি রহস্য। চলো মাওলানা
কুতবে আলম গৌসে জামানা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়ানের সমষ্টি মাওয়াইদদের মহব্বত থেকে পড়তেছি। দেখো ইনসান তকওয়া সে ওলি আল্লাহ বনতা হ্যায়, লেকিন তকওয়া হ্যায় কিয়া চিজ, গন্দে কাম ছোড় দো, গুনাহ ছোড় দো, ইহি তকওয়া হ্যায়। হযরত রহমতুল্লাহ আলাই বলেন, দেখো ভাই, তকওয়ার মাধ্যমে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, কিন্তু তকওয়া কি জিনিস? খারাপ কাজ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, এটাই তাকওয়া। কেউ ভাই গুনাহ খারাপ কাম হইয়া আচ্ছা বলুন তো, গুনাহ কি ভালো কাজ না খারাপ? খারাপ কাম হ্যাঁ, গুনাহ সে ইজ্জত মিলতি হ্যাঁ জিল্লত, গুনাহের কারণে ইজ্জত পায় না অসম্মান হয়ে থাকে, থোড়ি দের কে লিয়ে লজ্জত মিলতি হ্যায় ফির জিল্লত হি জিল্লত হ্যায়, গুনাহের কারণে অল্প কিছুক্ষণের জন্য হয়তো স্বাদ মজা পাওয়া যায় কিন্তু পরে লাঞ্ছনাই লাঞ্ছনাই থাকে, লজ্জতে আরিজি মিলি ইজ্জতে দাইমি গেই, ক্ষণিকের কিছু স্বাদ পাওয়া যায় কিন্তু আজীবনের জন্য লাঞ্ছিত হইতে থাকতে হয়। লেকিন হম আগে আল্লাহ পর ফেদা হো যায় আর গন্দে কাম ছোড় দে, গুনাহ কে কঙ্কর পত্তর ফেঁক দে আর হমে আল্লাহ কে কুরব কা মোতি মিল যায়, তো বতাও
কুরব কা মোতি না মোতি মোতি মিম স্পেস মজহুল,
আর হমে আল্লাহ কে কুরব কা মোতি মিল যায় তো বতাও হম নফা মে হে ইয়া নাহি।
দেখো যে মোতি ঝিল বলে না, মোতি ঝিল মানে কি জানো বলো ভাইয়া? মোতি ঝিল, ঝিল তো ঝিলই, মোতি ঝিল মানে মণিমুক্তা পাওয়া যায় যে ঝিলে, সেই মোতি ঝিল। দারুণ সুন্দর নাম তো, যারা এই নাম রাখছে ওদের খোঁজো এবং পুরস্কার দো। চলো,
কিন্তু যদি আমরা আল্লাহর উপর উৎসর্গিত হই এবং গান্দা কাজ ছেড়ে দেই, গুনাহের কঙ্কর পাথর ছুঁড়ে ফেলি, তাহলে আল্লাহ তাআলার নৈকট্যের মতি আমরা পেয়ে যাব। তো বাতাও হাম নাফা মেহি ইয়ানিহি, এরকম কাজ করলে আমরা লাভবান হব না ক্ষতিগ্রস্ত। একদিন তো গুনাহ ছোড়না পড়েগা, জব কফন মে লিপটা যায়েগা, ফির ভি কোই টেডি দেখেগা, কিসি টেডি পর নফস কো রেডি করেগা, টেডি কে সাথ স্টাডি করেগা। হযরত আহমদ হযরত বলেন, একদিন তো গুনাহ ছাড়তেই হবে, যখন কাফন কাফনের ভিতর প্রবেশ করবে তখন কি কোনো টেডিকে দেখবে, কোন টেডির উপর নিজের নফসকে রেডি করবে, কোন টেডির উপর স্টাডি করবে?
কোন টেডি তো তখন তো কোন টেডির জন্য রেডি হবে কিনা, যখন কাফনের কাপড় তোমাকে পরাইয়া দেওয়া হয় তখনও কোন টেডির জন্য তুমি রেডি হবে কিনা এবং টেডির উপর স্টাডি করবে কিনা। রেডির স্টাডি মানে রাস্তা দিয়ে যখন যাইতে থাকে প্রত্যেকটারে ভিন্ন ভিন্ন করে দেখে, যে আগেরটা যা দেখলাম পরেরটার স্টাডিতে যদি ভিন্ন রকম কোন রহস্য উদ্ঘাটিত হয়, আলাদা রকমের সুন্দর লাগে, সেটা আবার স্টাডি করে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, এরকম এরকম স্টাডি তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। হ্যাঁ, আর কোরআনে পাকের স্টাডি, নামাজের স্টাডি, সুন্নতের স্টাডি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআন তেলাওয়াতের স্টাডি, হ্যাঁ না, আল্লাহ রসুলের সুন্নতের স্টাডি, হ্যাঁ, এটা জান্নাত। আল্লাহ ওয়ালাদের মজলিসের স্টাডি করলো জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। চলো ভাই,
আজ তক আপনি কিসি জনাজে কো দেখা কে কফন সে কফন মে সে ঝাঁক কর কিসি নঙ্গি টাং কো দেখ রহা হ্যায়, কেউ কি কোনোদিন কোন মৃত লাশকে দেখেছেন যে কাফন থেকে উকি ঝুকি দিয়ে কোন ভিন নারীকে দেখতেছে? তো জব মর কে ছোড়না হয় তো জিতে জি গুনাহ কো ছোড় দো, মরি যখন ছাড়তে হবে তো জীবিত থাকতেই গুনাহ ছেড়ে দেওয়া চাই। আল্লাহ ইহি চাহতা হ্যায়, আল্লাহ তো এটাই চান, মরনে কে বাদ তো গুনাহ কো মজবুরন ছোড়োগে, আগর জিতে জি ছোড় দো তো ওলি আল্লাহ বন যাওগে, মৃত্যুর পর তো গুনাহ ছাড়তেই হবে, তো জীবদ্দশা যদি গুনাহ ছেড়ে দাও তাহলে আল্লাহওয়ালা হয়ে যাবে। জিসনে তুমি জিন্দগি দি হ্যাঁ আল্লাহ পর জিন্দগি কো ফেদা করো, যেই মহান সত্তা আল্লাহ তাআলা জীবন দান করেছেন তার উপর জীবনকে উৎসর্গিত করো। কিসি খাকি পে মত কর খাক আপনি জিন্দেগানি কো, জওয়ানি কর ফেদা উস পর কে জিসনে দি জওয়ানি কো, ওই মহান সত্তার উপর নিজের জীবনকে উৎসর্গিত করা চাই। কোন এই মাটির মানুষের উপর নিজের জীবনকে উৎসর্গ করে জীবনকে মাটি না করা চাই, যৌবন জীবনকে ওই মহান সত্যের উপর উৎসর্গিত করা চাই যিনি জীবন যৌবন দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকল গুনাহ থেকে হেফাজত করেন।
সামনে হযরত ওয়ালাদ আহমদ বরকাতুহুম সৈয়দ সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহির যেই অংশের বিষয়ে ইঙ্গিত করেছেন সে অংশ এবং যে অংশটুকু হযরত ওয়ালাদ আহমদ বরকাতুহুম এখন বয়ান করছেন এবং তাকলিদ বিষয়ক জুমার পূর্বের বয়ানে যে গুরুত্বপূর্ণ অংশটি রয়েছে, এই তিনটি অংশ একত্রে সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি এবং তাকলিদ শিরোনামে স্বতন্ত্রভাবে আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে।
মুফতি শহীদুসলাম সাহেব, গতকাল যে আল্লামা সৈয়দ সুলাইমান নদভীর ঘটনা শুনাইতেছিলাম না, ওটার ফিনিশিং হলো যে সেই আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মত থানবী রহমুল্লাহর মজলিস থেকে একবার বিদায় নেওয়ার পথে হজরতকে বললেন যে হজরতজি আমাকে একটু নসিহত করতেন। হজরত থানবী বললেন যে মাওলানা তহকিকাত তো খুব কিজিয়ে, لیکن عمل کیجئے اپنے اکابر کے مسلک پر. مولانا علم کلام خوب سیکھبین, اسٹاڈی خوب کربین, کنتو عمل کرار سمے آسلے عمل کربین نجر اکابرر سدھانتر اوپرے, মহান পূর্বসূরী ওলামায়ে দ্বীনের সিদ্ধান্তের উপরে. যেমন এই জমানাতে এক ঝামেলা যে অনেকে মোবাইল দিয়ে ছবি তুলে, কি দিয়ে ছবি তুলে, ভিডিও করে, হুজুরদের ছবি তুলে, পীর সাহেবের ছবি তুলে, দিনী মজলিস মাহফিলের ছবি তুলে, ছবি তুলে না, এটা কি সুন্নত? আপনাদের জানা আছে যে এটা কি কোন আলেম সুন্নত বলছেন? কেউ সুন্নত বলছেন, মুস্তাহাব বলছেন? হ্যাঁ, এবং আল্লামা তাকি উসমানী সাহেব সম্পর্কে অনেকেই এটা প্রচার করে যে তিনি বলছেন যে এই মোবাইলে ছবি, মোবাইল দিয়ে ছবি তোলা, ভিডিও করা, দিনই মাহফিল মজলিস, এগুলো জায়েজ. এজন্য বর্তমানে দারুল করাচি থেকে আলাদাভাবে এই ফতোয়া প্রচার করা হচ্ছে যে হযরত মাওলানা তাকি উসমানী সাহেব সম্পর্কে এটা মিথ্যা রটনা, মিথ্যাচার করা হচ্ছে, এটা বলেন নাই তিনি. শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি কঠিন অবস্থা! যেরকম যারা এটা খুব চিন্তা ভাবনা করতেছেন যে রেডিওতে আর কি টেলিভিশনের মধ্যে ইসলামের বিরুদ্ধে অনেক কিছু হয়, এজন্য টেলিভিশনের ভিতরে গিয়েই ইসলামের পক্ষে এটা এই জবাব দেওয়া উচিত, ইসলামের পক্ষে কথা বলা উচিত. আপনার কি বলো এটাকে, টেলিভিশনে, টেলিভিশনে গিয়েই তাদের জবাব দেওয়া দরকার. এটা এরকমই হল যে ঢাকার এক মাওলানা সাহেব, খুব বয়োবৃদ্ধ মানুষ, উনি খুব আবেগের সাথে বারবার বলতেছিলেন অনেক দিন যাবত যে আমার ধারণা যেসব গুনাহ মানুষ করে এক আধবার সেগুলো করা উচিত, আমরা যারা ভালো লাইনে আছি করা উচিত, কারণ করলে ব্যাপারটা বোঝা যাবে যে ঘটে ব্যাপার কি, তাহলে জিনিসটা সম্পর্কে আমরা ভালো করে বুঝাই বলতে পারবো. আমি ব্যাপার তো এই আমরা সব দেখে আসছি. উনি এটা আবেগে বলতেন, মানুষ ভালো, লোক ভালো, মানুষ ভালো, আল্লাহওয়ালা লোক, কিন্তু আবেগে উনি একটা মুখস্থ কথা বলতেন, তা আমাকে ভীষণ মহব্বত করতেন. পরে আমি একদিন বললাম যে হুজুর ঠিক আছে, তাহলে আপনি সিনেমা হলে যান, দেখে আসেন গিয়ে, অন্তত দু চারটা সিনেমা হল ঘুরে আসেন, দেখে আসেন কি ব্যাপার স্যাপার. অনেক হাসলেন, আমি বললাম হাসেন কেন, আপনি আমার সিনেমা হলে যাইতে বলবেন? আমি বললাম তুই স্টাডি করতে চান, যে স্টাডির জন্য বললাম. আরে ইন্দারিল্লা সর্বনাশ, তো ওহো এখন বুঝলাম না এটা করা যাবে না, কথা বুঝেন নাই তো. যারা এই কথা মনে করেন যে আমাদের যে বন্ধুরা ইসলামের মহব্বতে, দিনের মহব্বতে এটা মনে করেন যে টেলিভিশনে ইসলামের বিরুদ্ধে যারা বক্তৃতা করে তাদের জব সে টেলিভিশনে গিয়ে দেওয়া দরকার, যাতে পৃথিবী জানতে পারে যে প্রকৃত ইসলাম কি জিনিস, হ্যাঁ, ইসলামের প্রকৃত সৌন্দর্য কি জিনিস, এটা যারা পৃথিবী বুঝতে পারে টেলিভিশনের মাধ্যমে. যারা এই চিন্তা করেন যে সহজে যাতে ইসলামের কথা বিশ্বময় পৌঁছে, তো তাদেরকে আমি বলব এই কথা যে আল্লাহ পাক চাইলে সেই জমানায় তো টেলিভিশন সৃষ্টি করতে পারতেন, পারতেন না, যাতে করে সারা পৃথিবী থেকে মানুষ এক যুগে একসঙ্গে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পায়, একসঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের বাণী শুনতে পায়, একসঙ্গে টেলিভিশনের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম থেকে একই রকম নামাজ শিখতে পারে. কি কথা বুঝেন নাই? তাহলে তো আমিন জোরে বলো, আসতে বলা না, হাতে বুকের উপর বান্দা আর নাবির নিচে বান্দা, এসব ঝামেলা তো আর দাঁড়ানোর সুযোগই থাকতো না. ডাইরেক্ট সকলে দেখতো যে নবী ওই যে দাঁড়াইছেন এইভাবে, তো সেভাবে সবাই দাঁড়াইত, নবী এইভাবে রুকু করেন সবাই সেভাবে, নবী এইভাবে আত্মাহিয়াত পড়েন সবাই সেভাবে করত, এটা করতে পারতেন না রব্বুল আলামিন? ইসলাম সহজে প্রচার হইত না তাহলে সারা পৃথিবীতে? আল্লাহ তাআলা এটা করেন তো নাই, বুঝা গেল যে ইসলাম প্রচারের জন্য যুগে যুগে নানান রকমের এরকম রাস্তা তৈরি করার চিন্তা করার দরকার নাই, শরীয়ত সম্মতভাবে যতটুকু করা যায় ততটুকুই আমাদের করা উচিত. এবং আমরা আমাদের পূর্বসূরীদেরকে মানি, কোন ভালো আলেমে দিন তাকে জিজ্ঞেস করলে তিনি এই কথা বলতে পারবেন না যে আমি ইমাম গাজ্জালির বিরুদ্ধে পার্টি করব, আমি বড়পীর জিলানির বিরুদ্ধে দল করব, আমি খাজা মঈউদ্দিন চিশতির বিরুদ্ধে অবস্থান নেব, কি কথা কেউ এরকম বলবে? আমি হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আমি বলবই বলবো, কোন ভালো আলমী দিন একথা কোশ্চিন কালো বলতে পারবেন? বলতে পারবেন না। কেন? যে রসুল্লাহ বলছেন আল খাইরুমা আকাবিরিকুম, যে আল্লাহর দিনের পুরা কল্যাণ এটা পাইতে চাও তো শুধু মহান পূর্বসূরীদের পথে পাবে। আল্লাহ পাক দিনের ক্ষেত্রে যাদেরকে বড় বানাইছেন দিনের সেই বড়দের নিকটেই সেটা পাবে। কি কথা বুঝতেছেন? কোন ভালো আলেম দিন এই কথা বলা সম্ভব না। আকাবেরকে আমি মানি না, আমি আকাবের পথে চলব না বলতে পারবেন না। আমাদের আকাবের দিনের মধ্যে একজন আল্লামা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইহ, শব্দটা যদিও মূলত বানুরি কিন্তু এটা বিন্দুরি ভাবেই বিন্দুরি নামেই সেই ওই দেশেও প্রসিদ্ধ, তো সেজন্য এইভাবে বলাতে কোনো দোষ নাই। মানে ভুলটা এখন শুদ্ধভাবে প্রচারিত হয়ে গেছে, শুদ্ধ নামে প্রচারিত হয়ে গেছে। আল্লামা ইউসুফ বিন্দুর রহমতুল্লাহ আলাইহির লোকজন পাকিস্তান আমলে যখন ব্যাপকভাবে কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য তারা ব্যাপক আন্দোলনে রত, ওই সময় যে সরকার তখন তাকে বলল যে আপনি এক কাজ করেন হুজুর, আপনি রেডিওতে এবং টেলিভিশনে একটা ভাষণ দিয়া জাতিকে বুঝাইয়া দেন যে কাদিয়ানীরা কেন কাফের এবং কি কি তাদের এই আকিদা বিশ্বাস, তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিষয়টা আমাদের জন্য সহজ হবে। কথা বুঝেন না? হযরত মাওলানা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে দেখেন ইসলামের প্রচার, ইসলামের প্রচারটাও ইসলাম মোতাবেক হতে হবে, দ্বীনের প্রচার প্রসারটাও দ্বীন মোতাবেক হতে হবে, এটা জরুরি। আমি রেডিওতে তো ভাষণ দিতে পারবো কিন্তু টেলিভিশনে আমি ভাষণ দিতে পারবো না। কেন? সেখানে ছবির বিষয়টা জড়িত, সেখানে ছবির বিষয়টা জড়িত। যদিও টেলিভিশনের মাধ্যমে মানুষ ব্যাপকভাবে জানার সুযোগ পায়, দেখার সুযোগ পায়, কিন্তু এটা যেহেতু ইসলামের একটা বিধানের বিপরীত জিনিস, কাজে সেটা আমার দ্বারা সম্ভব হবে না, আমি সেটা করব না। তো আমাদের আকাবের থেকে আমাদের সবক নেওয়া উচিত কিনা? যে সকল মানুষ আবেগ তাড়িত হয়ে এ সকল কথা বলেন, এটা কেবলই তাদের আবেগের বন্যা, কেবলই তাদের আবেগের ঝড় তুফান, ওই পথে গিয়ে ইসলাম প্রচারের কোনো দরকার নেই। বাস্তব সত্য হল ওলামায়ে দ্বীন যদি সে আল্লাহর মহব্বতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে নিজের জীবন উজাড় করে দেয়, দ্বীনের খেদমত করতে থাকেন, লোকদেরকে বলতে বুঝাইতে থাকেন, আল্লাহ পাক এত বরকত দিবেন, এত তাসির দিবেন, সারা পৃথিবী পর্যন্ত ওলামাদের আওয়াজকে আল্লাহ পাক পৌঁছাইয়া দিবেন। মানে এটা খেয়াল করার বিষয় যে আল্লাহ তাআলা চাইলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্টারন্যাশনাল নবী যখন বানাইছেন, আন্তর্জাতিক নবী যখন বানাইছেন, তো আল্লাহ পাক সব মহাদেশে তাকে পৌঁছে দিতে পারতেন যে আপনি তো খালি আরবের নবী না, সৌদি আরবের নবী না, আপনি তো সারা পৃথিবীর নবী এবং কেয়ামত পর্যন্ত জন্য নবী, এজন্য আপনাকে বিভিন্ন দেশে যাওয়া লাগবে। তো অন্তত তিন দিনের জন্য ভারতে আসতেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম। আসছিলেন কি রসুল্লাহ সাল্লাম ভারতে? চীনে কি আসছিলেন? রাশিয়াতে আসছিলেন? আমেরিকাতে গেছিলেন? আচ্ছা দক্ষিণ আফ্রিকা আর কোন উত্তর আফ্রিকা, ওখানে গেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম? তিনি থাকছেন মক্কা মদিনায়, আর সেখান থেকেই দ্বীনের অভিযান পরিচালনা করছেন। আল্লাহ পাক সেই তার মেহনতের ফসল সারা পৃথিবীর কোনায় কোনায় কানায় কানায় পৌঁছে দিয়েছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর কসম, এতে এটা প্রমাণিত হয় যে আল্লাহর দ্বীনের উপর অটল থেকে যখন আল্লাহর সন্তুষ্টির নিয়তে কেউ কাজ করে, আল্লাহ পাকের ফল ফসল সারা পৃথিবীতে ছড়াইয়া দেন। হ্যাঁ, এজন্য এই নতুন নতুন টেনশন আর ঝামেলা আর চিন্তার গবেষণার দরকার নাই। আমরা আমাদের আকাবদের আকাবিরের পরিচ্ছন্ন পথে, সুন্দর পথে, বিমল পথে অটল থাকি ইনশাআল্লাহ। আল্লাহ আমরা যদি দিনের খেদমতে জুড়ে থাকি, লেগে থাকি, আল্লাহ পাক এর মধ্যে তাসির দিবেন, বরকত দিবেন এবং সারা পৃথিবীতে এর ফলাফল পৌঁছে দিবেন ইনশাআল্লাহ তাআলা। ফলাফল না, এর সুফল পৌঁছে দিবেন। ফলাফল মানে ফল অফল দুইটা মিললে ফলাফল হয়, ওই জন্য ওটারে বাদ দিয়ে আমি এর সুফল বললাম। এর সুফল আল্লাহ সারা জাহানে পৌঁছে দিবেন। শুনতে শুনেন মুক্তি সাহেব চশমা সহ শুনেন মাশাআল্লাহ, মানে খুব গুরুত্বের সাথে শুনতেছেন মুক্তি সাহেব, সেজন্য মজা করে বললাম ওয়াহ ওয়াহ ওয়াহ। আল্লাহ তাআলা আমাদেরকে কদম কদম আকাবের দিনের পথে চলার তৌফিক দান করেন। যে সকল মানুষ আজকে মজহাবের বিরুদ্ধে বলে যে অমুক মজহাব ঠিক না, কেসা কেসা মানুষ এরা, এদের মন্ত্রে যারা পড়বে তারা ক্ষতিগ্রস্ত হবে। আর এই মানুষগুলো আবেগী মানুষ, আমি এই কথা বলতে সাহস পাই না, এরা ইসলামের শত্রু। কারণ এরা ধন সম্পদ উজাড় করে দিয়ে ইসলাম প্রচার করে, ইসলামের শত্রুদের শত্রু কিভাবে বলতে পারি, তারা তো ইসলামের উপর আমলও করতে দেখি। তবে ইসলামের শত্রুদের ষড়যন্ত্রে পড়ে গেছে কিনা এটা একটা বিষয়। ইসলামের শত্রুরা নানান চক্রান্তের ফাঁদ পাতে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য। ইসলামের শত্রুদের ফাঁদে পড়ে গেল কিনা এ একটা বিষয় বটে, কিন্তু ডাইরেক্টলি ইসলামের শত্রু তাদেরকে বলার মতো হিম্মত তো আমার নাই। কি কথা বুঝুন নাই, এখানে এই মানুষগুলো এইভাবে প্রচার করে মজহাব, মানে হানাফি সাফি মালিকি হাম্বুলি চার মজহাবের যে কোনো এক মজহাব, বিশেষ করে হানাফি মজহাব যদি কেউ মানে তো মজহাব মানা শেরেক, মজহাব মানা শেরেক। আচ্ছা আর একটা হলো মজহাব যে মানলো তো সে মুশরিক হয়ে গেল। তো এখানে প্রশ্নটা এত জটিল এবং কঠিন হয়ে দাঁড়ায়, তারা এটা খেয়াল করছে কিনা আমি জানি না। যেটা হলো মজহাব মানতেন খোদ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালি মুশরিক, মজহাব ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সাফি মজহাবের অনুসারী, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহিকে মুশরিক, মজহাব মানতেন হযরত বড় পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি হাম্বলি মজহাবের অনুসারী, তিনি মুশরিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মজহাব মানতেন ভারত উপমহাদেশের এই বিখ্যাত শ্রেষ্ঠ ইমাম এবং আলেমে দ্বীন হযরত ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাহুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি মুশরিক, তিনি কি শিরক করতেন? কি হলো এই মানুষদের? হ্যাঁ, এক পুরো ভারত উপমহাদেশের যারা ইসলাম প্রচার তারা সব মজহাবওয়ালা। তো ইসলাম প্রচার করলেন মানে তারা শিরক প্রচার করলেন, আর তাদের হাতে যারা মুসলমান হলেন সব মুশরিক, এরা কেউ মুসলমান না। তা আমাদের এই উপমহাদেশ তাহলে তো মুসলমান শূন্য, কোন মুসলমানই তাহলে নাই, সব মুশরিকের দল, নাউজুবিল্লাহ। কি হলো এই লোকগুলো, এই লোকগুলো কত জঘন্য অন্ধকারের পথে আক্রান্ত। খালি বুকে হাত বাঁধা শিখায়, জোরে আমিন বলা শিখায়, এর মাধ্যমে মজহাবের কথা বলে, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাকেও তারা শিরক বলে, নাউজুবিল্লাহ। যে কালেমা পড়ে মুসলমান মুসলমান, সে কালেমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকেও তারা শিরক বলে। এখানে শিরকের কি হলো? এত বেবুজ মানুষ কিভাবে হইতে পারলো এরা, এতটা বুজ থেকে নিচে নামতে পারলো কিভাবে? হ্যাঁ, হাকিমুল ইসলাম দারুল দেওবন্দের একটানা 60 বছরের মুতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ এর কিতাব আছে, মুফতি সাহেব এটা সংগ্রহ করেন না ভারত থেকে, কালিমায়ে তৈয়বা, এটা আমি বহু বছর আগে পড়ছিলাম। ওর ভিতরে তিনি এই কালিমায়ে তৈয়বার বিরুদ্ধে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে যারা শিরক বলে নিজের বুজের কমির কারণে, তাদের উত্তর দিতে গিয়ে বলছেন যে এই কোরআন যে আল্লাহর কোরআন, এরপরে দলিল কি? এই কোরআন যে আল্লাহর কোরআন এটার দলিল কি? আপনাদের কাছে কোন দলিল আছে যে হুজুর আমার কাছে দলিল আছে? দলিল দেখান দেখি, আছে কারো কাছে কোন দলিল? কি কথা বলেন, সারা পৃথিবীর কে এটা কোরআন যে আল্লাহর কোরআন এটার দলিল কি? এটার দলিল একটা, সেটা কি? সারা পৃথিবীর মুসলমান এক বাক্যে বলে যে এটা আল্লাহর কোরআন, সারা পৃথিবীর মুসলমানরা বলে এটা আল্লাহর কোরআন। ওই সেই জমানা থেকে এই জমানা পর্যন্ত এটা চলে আসছে, মানে এত অসংখ্য মানুষ এটাকে কোরআন বলে, এতগুলো মানুষকে একসঙ্গে মিথ্যাবাদী বলা সম্ভব না। কি কথা বুঝেন নাই, এত অসংখ্য লোক এই কোরআনকে কোরআন বলে যে এতগুলো মানুষকে মিথ্যুক বলা সম্ভব না। এইরকম যদি কোন বিষয় হয় তখন এই বর্ণনাকে রেওয়ায়েতে তাওয়াতুর বলে, রেওয়ায়েতে মুতাওয়াতেরা, রেওয়ায়েতে মুতাওয়াতেরা, রেওয়ায়েতে মুতাওয়াতেরা মানে এত ব্যাপকভাবে মানুষের মুখে এই বিষয়টার স্বীকৃতি এবং সত্যায়ন যে এতগুলো মানুষকে একটা বিষয়ের উপরে, একটা মিথ্যার উপরে ঐক্যবদ্ধ হওয়া এটা কোনো ক্রমে মানা যায় না, বিশ্বাস করা যায় না, এটা সম্ভব না। কি কথা বুঝতেছেন? হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, হানাফি বলেন কি সাফি মালিকি বলেন কি হাম্বলি, সারা বিশ্বের আনাচে কানাচে বেসুমার মুসলমান সেই রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জমানা থেকে এই পর্যন্ত সারা দুনিয়াবি মুসলমানরা জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ ইসলামের কালেমা, জানে কিনা? এত অসংখ্য মুসলমান এই জিনিসটাকে ইসলামের সম্পদ মনে করে, এতগুলো মানুষকে একটা মিথ্যার উপরে ঐক্যবদ্ধ হওয়া এটা বিশ্বাস করা কোনদিন সম্ভব না। অতএব এই দলিলে মোতাবাতের, এই কারণে এটা রেওয়ায়েতে মোতাবাতের, সারা পৃথিবীতে মোতাবাতের ভাবে এটা প্রমাণিত যে এটা ইসলামের কালেমা, আর কোন দলিলের দরকার নেই। আর কোন দলিল আছে কিনা সেটা হলো আলাদা কথা, আমরা এটা বলছি না যে আর কোন দলিল নাই, কিন্তু আর কোন দলিলের প্রয়োজন থাকে নাই, এক দলিল যথেষ্ট, সারা বিশ্বের মুসলমান হ্যাঁ সে এটাকে ইসলামের কালেমা হিসাবে জানে, কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে শিরক থেকে পয়দা হলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশ, মানে আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই, এর পরপর লাগালাগি বলতেই হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই শিরকের কি হলো এখানে, তোর কি শিখবে মৌলবি সাহেবরা, তোর কি শিখে না শিখায় তো কে জানে, আর ওই ভাষা শিক্ষা দিবে সে সারা পৃথিবীর এই বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামাদেরকে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সাফি মজহাব অনুসারে কি কথা বুঝেন নাই, তাফসীরে জালালাইনের মধ্যে জায়গায় জায়গায় একটু পর পর তিনি বলবেন যে এই আয়াতে পাকে এর অর্থ হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতিও মুশরিক, ইমাম জালালউদ্দিন সুয়ুতিও এই কালেমা লেখা পড়িয়া এবং পড়াইয়া শিক্ষা দিয়া বলতে বললে তাহলে শিরক করলেন, শিরক প্রচার করলেন, কিন্তু তাফসীরে জালালাইনের মধ্যে কেন, সব তাফসীরের মধ্যে শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইমাম নববী রহমতুল্লাহ আলাই সাফি মজাহের অনুসারী তিনি মুসলিম শরীফে হাদিসের ব্যাখ্যা করতে গিয়া যে এই কালেমা এক জায়গায় এটার অর্থ কি, যে এর অর্থ হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা। তো ইমাম নববী ও মুশরিক, মানে বিশ্বের যত মুহাদ্দিসিন আছে তারাও মুশরিক, মুফাসসিরিনও মুশরিক, তো খালি আপনারা কয়েকজনই মুসলমান, ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করছে গায়রে মুকাল্লিদিনরা আহলে হাদিসরা, এরা ইসলাম প্রচার করছে, যারা মজহাব বিরোধী লা মজহাবী তারা ইসলাম প্রচার করছিল, ইসলামের প্রচারকরা এই উপমহাদেশে সব মজহাবের অনুসারী, শুনতেছেন প্রিয় বন্ধুরা। এজন্য আমাদের ওই সকল ভাই তাদেরকে অনুরোধ করব, আপনারা এই বিভ্রান্তি সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত হন, আমরা এটা বলি না আপনারা ইসলামের শত্রু, কারণ আপনারা মুসলমান এটা আমরা মনে করি, কিন্তু আপনারা ইসলাম বিরোধী কোন ভয়ঙ্কর শক্তির ফাঁদে পা দিচ্ছেন বলে আমাদের সন্দেহ তৈরি হয়, জানি না বাস্তবতা, কিন্তু এমনটা সন্দেহ লাগে যে আপনাদের অজান্তে আপনারা কোন ইসলাম বিরোধী শক্তির ফাঁদে পা দিয়ে বসছেন বলে অনুমান হচ্ছে। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝ দেন। আচ্ছা ভাই, কাফি লম্বা সময় হয়ে গেছে, সার কথা এই যে আমরা দ্বীনের উপর অটল ভাবে চলবো ইনশাআল্লাহ, গুনাহ থেকে বাঁচব, সুন্নত মোতাবেক চলবো, আকাবের দ্বীনের পথে চলবো, আর চার মজহাবের যেই মজহাবের উপর যে আছেন আপনি হকের উপরে আছেন, সত্যের উপর প্রতিষ্ঠিত আছেন, চাই সেটা হানাফি হোক, চাই সেটা সাফি হোক, চাই সেটা মালিকি হোক, চাই সেটা হাম্বলি হোক, কি কথা বুঝেন নাই? আমরা কোন মজহাবের, হানাফি মজহাবের, আমাদের আত্মাহিয়াত পড়ি না একটা, আত্মাহিয়াত লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত্বাইয়্যিবাত, এ হলো এই হানাফি মজহাবের আত্মাহিয়াত, মজহাব মানা শিরক, মানে এই আত্মাহিয়াত পড়া কি শিরক তাহলে? আচ্ছা আবার সাফি মজহাবের লোকেরা তারা আত্মাহিয়াত পড়ে, কিন্তু তাদের আত্মাহিয়াত ভিন্ন, কি আপনারা বুঝতেছেন না কথা নাকি? তারা আত্মাহিয়াত পড়ে কি আর একটা, আমাদেরটা তারা পড়ে না। হ্যাঁ আবার মালিকি মজহাবের লোকেরা তারা আত্মাহিয়াত পড়ে আর একটা, এক এক মজহাবের ভিন্ন ভিন্ন আত্মাহিয়াত, কিন্তু প্রত্যেকটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আমরা নামাজের মধ্যে সানা পড়ি না, আমাদের সানা সংক্ষিপ্ত ছোট আকারের, এছাড়া লম্বা লম্বা সানাও কিন্তু আছে। এখন যদি আমাদের মজহাবের যে আমরা যে সানা পড়ি এই সানা আবার অন্য মজহাব ওরা পড়ে না, তারা লম্বাটা পড়ে। এখন যদি আপনারা বলেন যে এই নানান রকমের বিষয় কেউ হাত উঠায় কেউ বুকে হাত বাঁধে কেউ জোরে আমিন বলে শুনতে তো ভালোই লাগে, তো ঠিক আছে তাহলে ওই মজাবে যায়, তাহলে লম্বা ছানাটাও মুখস্থ করা লাগবে। অনেকে পুলকিত হয় যে আমি এটা নতুন সিস্টেম আবিষ্কার করছি, বুকে হাত বাঁধতেছি, আমিন জোরে বলতেছি, একটু ভালো লাগে এরকম, যে আগেরটার পরে এখন নতুন একটা আসাতে অনেকের আরাম লাগে, ভালো লাগে, মজা লাগে। তো মজা লাগলে যদি আপনি মজাব চেঞ্জ করতে চান তাহলে পুরাটা করেন, তো পুরাটা করে কিন্তু নতুন ভাবে সবকিছুই শিখতে হবে এবং ওই যেই পথে গেলেন ওই পথের সবগুলো কথা মানতে হবে। কিন্তু যারা এই সকল ঝামেলার মধ্যে আক্রান্ত হয়েছে তারা কিন্তু এই দুই তিনটা এক দুই তিনটা বিষয় ইমামের পিছনে ফাতিহা পড়বে আর জোরে একটু আমিন বলবে আর বুকের মধ্যে হাত বাঁধবে আর হাত নামাজের মধ্যে আল্লাহ আকবর বলার সময় বারবার উঠাবে নামাবে, এইটুকুর দ্বারাই মনে করেন যে গবেষকদের সারিতে আমিও স্থান লাভ করলাম। কি কথা বুঝেন নাই? এটা এই জন্য বললাম যে পুরো বিষয়গুলো তো আপনারা জানেন না এবং না জানে এই অল্প কয়েকটা বিষয়ের দ্বারাই নিজেকে মনে করতেছেন আমি আমার চিন্তা চেতনা এবং দৃষ্টিভঙ্গি এবং আমার জীবন ধারার একটা চেঞ্জ আনলাম এবং আমি গবেষকদের সারিতে স্থান লাভ করলাম। আমার ভাইয়েরা এইরকম এই একটা ধারণা প্রসূত এই উল্লাস এবং ফুর্তি এবং পদক্ষেপ এটা কতটুকু কল্যাণকর হবে পরে বুঝতে পারবেন যখন আপনার উত্তরসূরিরা একের পরে কিভাবে বিভ্রান্তির মধ্যে পড়তে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়তের আলোর মধ্যে থাকার তৌফিক দেন। হেদায়তের আলোর মধ্যে থাকবে মানুষ তখন যখন আকাবেরের দেওয়া ফয়সালা সিদ্ধান্তের উপরে ইসলামী জিন্দেগি কাটাবে। আমরা যারা হানাফি মজাহের লোক আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীর বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো আত্তাহিয়াত পড়ি, কিন্তু কোন হানাফি কথা বলবে না সাফি মজাহের আত্তাহিয়াত ভুল বলতে পারবে? এটা যে বলবে সে পাগল, সে মাথা খারাপ, সে নষ্ট, সে ভ্রষ্ট, সে গোমরা। কারণ তারা যে আত্তাহিয়াত পড়ে সেটা তো হাদিস থেকে প্রমাণিত। আমরা যে সানা পড়ি হানাফি মজাহের লোকেরা, আরেক মজাহের লোক অন্য আরেকটা সানা পড়ে, আমাদের এই কথা বলার কোন সুযোগ নাই। তাদের সানা এটা শিরক এবং তাদের সানা এটা ভুল, তাদের সানা পড়া যাবে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাদিস কোরআন এবং হাদিস থেকে হাদিসের কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে ব্যাখ্যা করতে গিয়া যে ভিন্নতা, এই ভিন্নতাকে গুমরাহী বলা যায় না। এই ভিন্নতাকে কোনোভাবেই গুমরাহী বলা যায় না। ব্যাখ্যা করিয়া তারা এটা বুঝছেন, ব্যাখ্যা করতে গিয়ে আমরা এটা বুঝছি। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, ব্যাখ্যা করতে গিয়ে তারা আমাদেরটাকে বাতিল বলেন না, আমরা তাদেরটাকে বাতিল বলি না। এটা বিভিন্নতা, বিভিন্নতা এক জিনিস আর বাতিল হওয়া ভিন্ন জিনিস। হ্যাঁ, বাস ওয়াখির দাওয়ানা আল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা। হ্যাঁ ভাই, একটু এক দুই মিনিট বসেন। মাওলানা রফিক সাহেব কি বলতে চান, কি বলো, জলদি বলো। পরে তিনটা বাজে মিয়া, বলবা তো আগে বলো নাই কেন? এখন পর্যন্ত আমি মজহাব বলতেছি, কি বলতেছি, আরো আগে বলতে আমাকে, আমার কাছে দাও এটা, আমি বলে দিই। আজব মানুষ, এতক্ষণ স্মরণ করো নাই, শেষ দিকে স্মরণ করাইতেছ। তুমি শাস্তিযোগ্য অপরাধ করছো কিনা এটা তো তদন্ত করা উচিত। এখানে আমাদের আলহামদুলিল্লাহ জামে হাকিমুল উম্মতের কাজ হচ্ছে ওখানে কেরানীগঞ্জে, ওখানে যে প্রথম ভবন তৈরি হচ্ছে এটার নাম আমার মুর্শিদ রহমতুল্লাহ আলীর নামে শাহ আখতার ভবন। কি নাম, মজা লাগে কিনা? হজরতের নামে নামকরণ করা হয়েছে এবং হজরতওয়ালা রহমতুল্লাহ আলী জীবিত থাকতে তাকে আমি বলছিলাম, হজরতজি প্রথম যে বিল্ডিংটা হবে জামে হাকিম উম্মতের ওটার নাম হবে শাহ আখতার ভবন। তো থানা ভবন যেরকম, তো ভবন ইন্ডিয়াওয়ালারা বুঝে, পাকিস্তানওয়ালারা ইন্ডিয়াওয়ালারা বুঝে, পাকিস্তানওয়ালারা বুঝে না অনেকেই। কারণ এইবারে পাকিস্তান মদিনা শরীফ এক পাকিস্তানের লোক আমাকে শাহ আখতার ভবন শুনে বলে যে ভবন মানে কি, আমি বলে ভবন মানে মহল। ও এখন না বুঝলাম, তারা মহল বুঝে, মহল তাজ মহল দে ওইটা বুঝে। তো আমাদের এখানে যে কাজ হচ্ছে না ওটা টোটাল নয় তলা হবে, আন্ডারগ্রাউন্ড সহ নয় তলা হবে। প্রতিটি ফ্লোরের জন্য 13,000 স্কোয়ার ফিট টাইলস দরকার, এক এক ফ্লোরের জন্য কত কতগুলি লাগবে, 13,000 স্কোয়ার ফিট টাইলস, যার সর্বসাকুল্য মূল্য হল 9,10,000 টাকা। হ্যাঁ, এক ফুরুরে কত লাগবে? 9,10,000 টাকা। এখন বর্তমানে আমাদের তিনটা ফ্লোরের ফিনিশিং এর কাজ চলতেছে, তিনটা ফ্লোর এক্ষুনি আমাদের দরকার। তিন ফ্লোরের জন্য প্রয়োজন 27,30,000 টাকা। এখন কোন ভাই যদি মনে করেন যে এই 27,30,000 একলা আমি দিয়ে দেব, আল্লাহ পাকের কোন বন্দা এরকম হইলে, হিম্মত করলে আলহামদুলিল্লাহ বহুত বড় কাজ হবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাকে বরকত দান করবেন। আর কেউ যদি মনে করেন যে এক ফ্লোরের জন্য তিনি চিন্তা করবেন, এক ফ্লোরের জন্য লাগবে 9,10,000 টাকা, আল্লাহ পাক আল্লাহর বান্দাদের তৌফিক দান করেন। আর যদি কেউ মনে করেন যে আমি 1,000 স্কোয়ার ফিটের এই মূল্য দেব, তাহলে 1,000 স্কোয়ার ফিটের মূল্য হয় মোট 70,000 টাকা। আর 500 স্কোয়ার ফিট টাইলস এর মূল্য হয় 35,000 টাকা। আর 100 স্কোয়ার ফিট টাইলস এর মূল্য হয় 7,000 টাকা। কি আপনারা বুঝতে পারছেন? মানে এক এক ফ্লোরের টাইলস এর মোট কত লাগবে? 9,10,000 টাকা। আর যদি তিনটা ফ্লোরের কেউ দিতে চায় তাহলে 27,30,000 টাকা। 1,000 স্কোয়ার ফিটের দাম কত? 70,000 টাকা। 500 স্কোয়ার ফিটের দাম কত? 35,000 টাকা। আর 100 স্কোয়ার ফিটের মূল্য 7,000 টাকা। দেখো এরা মুখস্থ করে ফেলছে। আজি মাশাআল্লাহ, মেধা এই জমানার মানুষের দারুণ পকর, খুব তীক্ষ্ণ, জলদি জলদি মুখস্থ করে ফেলে। ছোট ছোট বাচ্চারা এমন কথা বলে, একদম 2.5 বছরের 3 বছরের বাচ্চারা এমন কথা বলে যে পুরান পুরান একদম বুড়ারা একদম কাবু হয়ে যায় যে আল্লাহ এরকম কথা কেমনে বললো। আমরা নিজেরাই, আমি নিজে শুনে একদম স্তব্ধ হয়ে যাই যে এইরকম ছোট্ট বাবু এরকম কথা কেমনে বলে। এক মহিলা ছিলেন আমাদের আত্মীয়া, উনি বলতেন যে তোমরা এটা বুঝো না কি জন্য, রু তো হই পুরানরাই আসতে না দেরি করছে, রু তো পুরানরাই আসতে না দেরি করছে। মানে একসঙ্গে ছিলাম তো, রু সবগুলি এক সময়ের না, রুহের সৃষ্টি তো এক সময়, তো ওইটা রুহের বয়স তো সমান সমান, আসতে না দুনিয়াতে দেরি করছে খালি। আজীব আজীব ধরনের একই মহিলা জবাব দিচ্ছেন, দারুণ তো আল্লাহ। যাই হোক, তো কোন ভাই যদি এই কাজে সহযোগিতা করতে চান তো আমাদের মাওলানা রফিক সাহেবের সঙ্গে যোগাযোগ করেন, অথবা আমাদের যে খানকাতে অফিস আছে জামে হাকিমুল মতের অফিসে যোগাযোগ করেন, অথবা মাওলানা মুইন সাহেবের সঙ্গে যোগাযোগ করেন। আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করলেই হবে ইনশাআল্লাহ তাআলা। না কিছু বলবো বলো।
এছাড়াও যে সমস্ত ভাইয়েরা আমাদের জামিয়া হাকিমুল উম্মতের বিভিন্ন সময় ওয়াদা করেছেন, আপনারা লিখিয়েছিলেন, সেই টাকাগুলো তাড়াতাড়ি দিলে ইনশাল্লাহ ফায়দা হবে। অনেক ভাই এরকম আছে যে তারা রমজানের অপেক্ষা করতেছে, আমরা রমজানে দিব, কাজ তো এখন চলতেছে, এই মুহূর্তে দিলে বেশি উপকার হবে। রমজান
এক লোক না খেয়ে মরতেছে এখন, তো বলা হলো যে ভাই দেন আপনার জাকাত ফান্ড দিয়ে কিছু, বলে না আমি রমজানে অনেক সওয়াব হবে সেজন্য নিয়ত করছি, বলে যে মরে যে কলে মরুক গিয়া, ওটা মরার সময় হয়েছে মরুক, আমার জাকাত আমি রমজানে দিব। ভাই এটা কি ধরনের কথাবার্তা, কি কথা বুঝেন না, দিনের জরুরত এখন আর আপনি সেটা রমজানের প্রোগ্রাম বানায় রাখছেন, এটা একটা মুখস্থ প্রোগ্রাম। অনেকে রমজানের ধান্দায় বসে থাকে, এরকম ধান্দা কোনো ক্রমেই ঠিক না। দিনের জরুরত কি জিনিস সেটা দেখা চাই, দিনের জরুরত কি জিনিস। এক মুসলমানের এই মুহূর্তে দরকার, তার ঘরে ভাত নাই, তার পরনের কাপড় নেই। আপনি বললেন যে ঘটনা কি, আপনি যে মসজিদে আসেন না, ও আমার তো কাপড় চোপড় নাই, এই জন্য আসি কেমনে মসজিদে, তো মুশকিল। আমি তো খেয়াল করছি রমজানে দিব, আপনি রমজানে দেখা করেন, মানে 3 মাস আপনি কাপড় ছাড়াই থাকেন, কি কথা বুঝেন নাই, কারণ আমার রমজানের নিয়ত যাতে না ছুটে। এটা কোন বুদ্ধিমত্তার কাজ হলো, ইমানি তাকাজা, ইমানি দায়িত্ববোধের কাজ হলো। যাই হোক, এখন এটা আলোচনায় যখন আসছি, এই সময় যদি কারো ঝটপট লেখানোর ইচ্ছা থাকে তো ভালোই হয় না, আলোচনা যখন তুলছ। ফ্লোরের এই ফিনিশিং এর কাজে, টাইলস এর কাজে সহযোগিতার কারো খেয়াল আছে, জলদি জলদি বলতে পারেন, লেখাইতে পারেন। কি ওই ভাই একজন বলতেছেন, আপনি আপনি একটু বলেন কি বলতে চান। জি একশো স্কোয়ার ফিট, এই লেখো তো ভাই ঝটপট লেখো, আগে থেকে তোমরা লোক লস্কর নির্ধারণ করো না, আমার একটা হঠাৎ কাগজ দিয়ে দিস, আরে কোথায় গেছে, লেখো লেখো ওনার কাছে যাও, ওনার নাম লেখো তাড়াতাড়ি এবং মোবাইল নাম্বার লেখো, মাশাআল্লাহ ওয়াহ, এক ভাই একশো স্কোয়ার ফিট এর মূল্য দিবেন। ওই ভাইয়ের নাম লেখো, জলদি জলদি লেখো ভাই, যারা আগে থেকে দিয়ে আসছেন তারা এটা না মনে করেন যে আমি আগে থেকে দিছি তো এখন আমার নতুন ভাবে তো আর লেখেন লাগবে না, তার মানে বৌরে পিছনে ৩০ বছর যাবৎ পালছেন, এখন থেকে তো আর খাওয়ান লাগবে না, এখন বলেন যে তোর খাওয়ান শেষ, যা খাওয়াইছি ওই পর্যন্তই শেষ। ভাই এটা কি কেউ বলতে পারে, নিজের স্ত্রীকে আর খাইতে দিবে না, নিজের সন্তানকে আর খাইতে দিবে না, পিছনেটা তো পিছনের দরকার ছিল, এখন যেটা দরকার সেটা আমাদের দেখতে হবে না, আল্লাহ পাক আমাদেরকে এইভাবে খেদমত করতে থাকার তৌফিক দান করেন। একশো স্কোয়ার ফিট আমাদের হাজি সিরাজ মিয়া লেখো, হাজি সিরাজ, হাজি সিরাজ মিটফোর্ড, মিটফোর্ড একশো স্কোয়ার ফিট, একশো স্কোয়ার ফিট, সাবাস, লেখো ভাই লেখো, কাছে যাও, এর নাম লেখো, মোবাইল নম্বর লেখো, আর যারা লেখাবা জলদি জলদি বলো ভাই। রাখো রাখো, হ্যাঁ একশো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, বেসুমার বরকত দান করেন ইনশাআল্লাহ। তাহলে লেখো ভাই লেখো জলদি জলদি তাড়াতাড়ি লেখো, একশো, এই যে মাওলানা মুস্তাফিজকে লেখো একশো স্কোয়ার ফিট, মাশাআল্লাহ। বলো মুখে বলো, আঙ্গুলিটা দেখালে আমি কি বুঝলাম, এক হাজার না এক লাখ না একশো কি, হ্যাঁ এক হাজার টাকা দিবা, হ্যাঁ নাম লেখো, এখানে আসো ওই দিক দিয়ে, ওই যে ওখানে লেখো ওই হুজুরের কাছে, এমনি লেখাইছে এটা কি, এটা আজি শাহ আলম আনসারি সাহেব ৫০০ স্কোয়ার ফিট লেখো ভাই, টাইলস এর মধ্যে দোস্তাবরা জুড়ে থাকো, যে টাইলস দেখলেও মনে হয় যে এই টাইলসে আমিও আছি। আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার বলতেছিলেন, লালবাগের প্রতিটি ইটের সঙ্গে হাজি আব্দুল ওয়াহাব সাহেব আছেন রহমতুল্লাহ আলাইহি, হাজি আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি উনি সেক্রেটারি ছিলেন, এই বলে হুজুর ঝাড় কাতার কাঁদতেছিলেন, খুব কাঁদতেছিলেন। আমাদের দোস্ত মহিবিনরাও এরকম খেয়াল করেছে যে প্রতিটি বিভাগের সঙ্গে আমি জুড়ে থাকি, এক এক টাইলস এর মধ্যে আমি আছি, হ্যাঁ দেখলে খুশি লাগবে, ভালো লাগবে ইনশাআল্লাহ, এবং এটা পরকাল জীবনের বড় সম্পদ হবে। যারা লেখাবেন ঝটপট লেখান, ঝটপট। আজকে আবার আমাদের তো বিকালে প্রোগ্রাম আছে আসরের পরে, বস ফের পরবর্তীতে আরেকদিন ইনশাআল্লাহ এই প্রোগ্রাম করো, আজকে দেরি হয়ে গেছে। যারা বায়াত হবে বায়াতের যন্ত্রপাতি আনছো এখানে, একশো, এই মারো রফিক, এই যে ও একশো, হ্যাঁ সাবাস, আল্লাহ কবুল করেন, বহুত বরকত দান করেন মাশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম, আল্লাহ দু জাহানের কামিয়াবি দেন, জলদি করো জলদি জলদি। ওই যে হাজি সামিউল্লাহ সাহেবের ওই ভাইরা আসছে নাকি, বায়াত হতে চাইছিল, জলদি করো, জলদি জলদি, একটা একটা লো। আরে ভাই একটা একটা আলাদা করে দাও, সব দল বেঁধে দিতেছ, নেও টানো পিছনে দাও, পিছনে দিয়ে দাও। মাশাআল্লাহ, আরে তোমার তসবি নিয়ে যাবে আমার কাছ থেকে, আলহামদুলিল্লাহ من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. بولنا يا الله আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, তমাম ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, কুসম্পর্ক থেকে, কুধারণা থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আয় আল্লাহ আমি ওয়াদা করতেছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব, রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব, সর্ব জায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব, জিন্দেগি সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব। আয় আল্লাহ আমি বায়াত হইতেছি চার তরিকাতে, সিলসিলায়ে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়াতে। আয় আল্লাহ চার সিলসিলার তমাম আউলিয়া কেরাম ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গ নসিব করে দিয়েন। যারা বায়াত হয়েছে ভাই আজকে নতুন, মান রফিক সাহেবের সঙ্গে কিছুক্ষণের জন্য, অল্প সময় নিয়ে, হ্যাঁ জলদি জলদি করবা, একদমই অল্প সময়ের জন্য বসেন, মালনা আপনাদেরকে জিকির এবং আমল সংক্ষিপ্ত ভাবে বলে দিবেন।